Hello. Hello.
এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন। আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনের উপায়। অনুষ্ঠান উপস্থাপন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সরকার কবিরউদ্দিন। যেমনটি শুনলেন, আজ আমাদের কল ইন শোর বিষয় হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা নিরসনের উপায়। এই বিষয়টির উপর যারা প্রশ্ন করতে চান তারা আমাদের এই নাম্বারে ফোন করুন 2026193062 এবং সরাসরি প্রশ্ন করতে পারেন। ফেসবুক ফ্যান পেজেও আপনারা প্রশ্ন মন্তব্য পাঠাতে পারেন। আজ আমাদের অতিথি প্যানেলে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রবীণ আইনজ্ঞ বাংলাদেশের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন, আপনাকে স্বাগতম। রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক এবং বর্তমানে তথ্য কমিশনার ডক্টর সাদেকা হালিম। ডক্টর সাদেকা হালিম, আপনাকে স্বাগতম। শুভেচ্ছা আপনাকে। আর রয়েছেন আমেরিকান পাবলিক ইউনিভার্সিটির ফ্যাকাল্টি বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর সাইদ ইফতিকার আহমেদ। ডক্টর আহমেদ, আপনাকেও স্বাগতম।
ধন্যবাদ।
আমরা জানি যে কবি শামসুর রহমান যাকে বলেছিলেন উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, সেই রকম এক অভিনব অকল্পনীয় রাজনৈতিক পরিবেশ এখনকার বাংলাদেশে। রাজনৈতিক দলগুলোর দাবি দাওয়া, সরকারের নরম গরম অবস্থান, হেফাজতে ইসলামের উত্থান ও সহিংসতা, যুদ্ধ অপরাধীদের বিচার বন্ধে জামাত ইসলামের সহিংস বিক্ষোভ, এসব কিছুর মধ্যে দেশে এক অনিশ্চয়তা বিরাজ করছে। আজ আমাদের জিজ্ঞাসা ও জবাবের এই আয়োজনে আমাদের বিশেষজ্ঞ প্যানেল সদস্যদের উত্তর আর শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের মাধ্যমে আমরা জেনে নেব যে এই পরিবেশ থেকে বাংলাদেশ কিভাবে বেরিয়ে আসতে পারে। আমাদের অতিথিদের প্রতি একটি অনুরোধ রইল যে একই ধরনের প্রশ্ন হয়তো আমরা বারবার পাব, কাজে আপনাদের প্রতি সবিনীত অনুরোধ যে উত্তরের পুনরাবৃত্তি হয়তো করবেন না এবং সব প্রশ্নের উত্তরের জন্য হয়তো সব অতিথির কাছে আমাদের যাওয়াও সম্ভব হবে না। আর শ্রোতাদের প্রতি অনুরোধ রইল যে উত্তর বেশ সংক্ষিপ্ত রাখার চেষ্টা করুন। প্রথম টেলিফোনটি এসছে পিরোজপুর বাংলাদেশ থেকে, মনিরুজ্জামান নাসিম আলী। হ্যালো,
আমি মনিরুজ্জামান নাসিম আলী পিরোজপুর থেকে বলছিলাম। এই যে ঢাকায় হেফাজতে ইসলাম এবং সরকারি যৌথ বাহিনীর মধ্যে যে বড় ধরনের সংঘর্ষ হলো, যে বাংলাদেশের ইতিহাসে এ ধরনের সংঘর্ষ আমরা কখনো লক্ষ্য করিনি, এবং এর মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে নতুন মাত্রা যোগ হলো, এটি এদেশের মানুষ, সরকার এবং রাজনৈতিক দলগুলো ভবিষ্যতে এর যে পরবর্তী পরিণতি, পরবর্তী ধারাবাহিকতা, এটা তবে সামাল দেবে এবং মানুষ এই অবস্থাটাকে কিভাবে গ্রহণ করবে, কিংবা এর মধ্যে দিয়ে বড় ধরনের জঙ্গি তৎপরতা বাংলাদেশে শুরু হবে কিনা, এই নিয়ে কিন্তু আমাদের কিছু প্রশ্ন এবং কিছু আশঙ্কা রয়েছে। এই আশঙ্কা কিভাবে দূর করা যাবে?
মনিরুজ্জামান নাসিম আলীর প্রশ্নের সঙ্গে আরো দু একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। ঢাকা থেকে শায়লা হাফিজ। হ্যালো।
হ্যালো, সালাম আলাইকুম। আমি শায়লা হাফিজ বলছিলাম ঢাকা থেকে। আমার প্রশ্ন হচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশে রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলছে?
ধন্যবাদ। আরো একটি প্রশ্ন আছে যশোর থেকে, তহিদ। হ্যালো।
হ্যালো, তৌহিদ যশোর বাংলাদেশ থেকে বলছি। আমরা মানে সাম্প্রতিক কালে বাংলাদেশের মানুষ রাজনীতির যে ধারাটা লক্ষ্য করছি তাতে আসলে আমরা খুবই ভীত, খুবই আতঙ্কিত যে রাজনৈতিক একটা অচলাবস্থা সৃষ্টি হয়েছে। একদিকে হেফাজতের নামে দেশে অরাজকতা, অন্যদিকে সেই হেফাজতকে নিয়ে আমরা লক্ষ্য করছি যে সরকারি দল এবং বিরোধী দল উভয়েরই এক ধরনের রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা ছিল, এবং বিরোধী দল এখনো চেষ্টা করছে, আর সরকারি দল শুরুতে আমরা লক্ষ্য করেছি যে কিছুটা চেষ্টা করেছে এবং পরবর্তীতে এখন দেখছি যে সেখান থেকে পিছিয়ে আসছে। তো এই যে হেফাজত, জামাত বা বিভিন্ন নামের যে সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো, এদেরকে রাজনীতিতে ব্যবহারের যে চেষ্টা, এর ফলে বাংলাদেশ যে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে আমরা গর্ববোধ করি সেই জায়গাটাই একটা আঘাত আনছে। পাশাপাশি যে সার্বিক যে রাজনৈতিক পরিস্থিতি সেইটে একটা ডেডলক অবস্থায় চলে গেছে, যে আমরা আবার কি একটা 111 জাতীয় অরাজনৈতিক একটি সরকারের খপ্পরে পড়তে যাচ্ছি, না এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি মনে করেন? ধন্যবাদ।
ডক্টর কামাল হোসেন।
জি না, আমি আজকে প্রশ্নগুলোর মধ্যে দেখছি যে আমাদের সচেতন নাগরিকরা কত ভাবে এইসব ব্যাপারে মানে আজকে উদ্বিগ্ন। আমি মনে করি এই উদ্বেগ আমাদের সকলেরই মধ্যে আছে, যে আমরা 2008 অসাধারণ একটা নির্বাচনের মধ্যে দিয়ে আমরা ধরে নিয়েছিলাম যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার যে মূল্যবোধের পক্ষে একটা সরকার গঠন করেছি খুব বড় আকারে মেজরিটি দিয়ে সংসদে। সংসদীয় গণতন্ত্র কার্যকর ভাবে আমাদের দেশে শান্তি স্থিতিশীলতা বজায় রাখবে, আমাদের যেসব আকাঙ্ক্ষা ছিল যে আইনের শাসন, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সংসদ কার্যকর ভাবে ভূমিকা রাখবে, জনগণের সমস্যাগুলো সেখানে আলোচিত হবে, নীতি নির্ধারণ হবে, আইন প্রণয়ন হবে এবং আমরা একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। আজকে এই দুঃখ সাথে আমরা বলতে হচ্ছে যে প্রায় সাড়ে চার বছর হয়ে গেছে, সেখানে দেখা যাচ্ছে যে অনেক ধরনের বিষয় নিয়ে আজকে দেশে আমরা বলছি বিভাজন, সংঘাত, সংঘর্ষ, সহিংসতা, গণতান্ত্রিক যে চর্চা, গণতান্ত্রিক সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ মনে হয় আজকে এখান থেকে সরে গেছে। সংসদকে আমরা কার্যকরভাবে ভূমিকা পালন করতে দেখছি না, আইনের শাসন এখানে মানে শান্তি রক্ষা করতে পারছে না, এই যে ডিএস আকারে সংঘাত সংঘর্ষ আমরা লক্ষ্য এখানে সরকারকে আমি একদিকে যেমন মানে আকাঙ্ক্ষা ছিল আমরা সেখানে পাচ্ছি না, বিরোধী দল অন্যান্য যারা যে যে বিরোধী দলের রাজনীতির নামে যে সংঘাত সংঘর্ষ করছেন সেটা ব্যাপারে আমরা মানে জনগণ এটাকে কোনোভাবে মেনে নিতে পারছে না। আর যে সবচেয়ে বড় আজকে মানে উদ্বেগের কারণ হয়েছে যে মানুষ ক্লিয়ারলি 2008 অসাম্প্রদায়িক রাজনীতির পক্ষে রায় দিয়েছে, কেন যারাকে পরাজিত করলো তারা বিভিন্ন ভাবে ধর্মকে নিয়ে টেনে এনেছিলেন রাজনীতির মধ্যে, সংবিধানের মধ্যে, সংবিধান থেকে আমরা সেগুলো থেকে মুক্ত হলাম, কিছু রায় পেলাম, কিছু আন্দোলন হলো এবং ভেবেছি যে হ্যাঁ এই যেটা 75-এর পরে ধর্মকে রাজনীতিতে টেনে এনে এটাকে নিয়ে মানুষকে আমাদের একদম স্বাধীনতার পূর্ববর্তী একটা সমাজ এখানে গড়ার চেষ্টা হয়েছে, সেটা থেকে আমরা জনগণ প্রমাণ করেছে যে এটার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মধ্যে গণতান্ত্রিক পন্থায় 2008 মুক্ত হয়েছি। কিন্তু আজকে এই যে হেফাজত আন্দোলনের কথা বলেন, আজকে যে জামাত ইসলামের কথা বলেন, কিন্তু আমি বলি যে রাজনীতি আমরা আশা করেছিলাম সেটা যদি সঠিকভাবে সবাই ধরে রাখতেন যে সে নীতি সে আদর্শ তখন এটা হতো না। আমি মানে এখন বিস্তারিত আর যাচ্ছি না, কিন্তু হেফাজতে ইসলাম কিভাবে আমাদের এখানে প্রবেশ করলো রাজধানীতে এক মাস আগে এবং সে 13 দফা দিয়ে আবার কিভাবে এই গত 4 দিন আগে এসে কি 6 জায়গায় বসে তারা রাজধানীকে অবরোধের একটা ঘোষণা এক মাস আগে দিয়ে এসে অবরোধ করেছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমার অনুমতি নিয়ে করেছে। তো আমি তো মানে জীবনে এটা মানে কল্পনা করতে পারি না যে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের রাজধানী একটা স্বাধীন দেশের রাজধানীকে অবরোধ করার ব্যাপারে অনুমতি দেবেন। তো এইগুলো দেখতে হচ্ছে আর কি, এটা গণতন্ত্র না, এটা সাংবিধানিক শাসন না, এটা সুশাসনের বিপরীত।
জি, ডক্টর সাদিকা হালিম,
ধন্যবাদ। আমি বলবো যে হেফাজত ইসলামের আসলে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে এবং 1987 থেকে এদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি, তখন হয়তো তারা একটা অন্য নামকরণে ছিল এবং আমরা যেটা লক্ষ্য করছি যে হেফাজত ইসলাম এমন একটি দলের সাথে সম্পৃক্ত যেটা স্বনামে আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যেটা আমরা বলতে পারি জামাত ইসলাম। এবং এই হেফাজত ইসলাম প্রথমে আপনার আমরা যেটা দৃশ্যমান তাদের যে আমাদের জনসাথে তাদের যেটা চলে আসে সেটা হচ্ছে যে আমাদের জাতীয় শিক্ষানীতি যখন হয় তখন তারা চরম বিরোধিতা করেছিল, বিশেষ করে যারা কওমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত তারা বলেছিল যে নৈতিক শিক্ষায় যখন আমরা ধর্ম নিরপেক্ষতার স্পিরিটটাকে নিয়ে এসেছি যেখানে আপনার সকল ধর্মের ইতিবাচক দিকগুলোই তুলে ধরা হয়েছিল সেটাকে তারা সরাসরি ভাবে তারা বর্জন করেছিল। এবং পরবর্তীতে আপনি দেখেছেন যে 2008-2004 সালে এবং 2008-এ তারা সরাসরি জাতীয় নারী নীতির বিরোধিতা করেছে এবং সে সময়ও কিন্তু আমরা দেখেছি যে তারা হয়তো হেফাজত ইসলাম নামে ঠিক আসেনি, তারা আপনার জায়নামাজ পুড়িয়েছে, বাইতুল মোকাররমের সামনে তারা সহিংস আন্দোলন করেছে। এরপরে যখন 4 এপ্রিল তারা প্রোগ্রামটি করে ঢাকা শহরে সেটা মোটামুটি একটা শান্তিপূর্ণভাবে তারা সেই প্রোগ্রামটি করে শেষ করে চলে যায়, কিন্তু এরপরে তারা ঢাকা অবরোধের একটি আপনার একটা ঘোষণা দেন যে 5ই মে। কিন্তু এই মধ্যে আমি বলবো যে আমাদের যে ক্ষমতাসীন রাজনৈতিক দলটি সরকারে আছেন তারা কিন্তু একটা লম্বা সময় পেয়েছিলেন, 1 মাস তাদের সাথে কথাবার্তা বলার জন্য।
জন্য। এবং আমরা লক্ষ্য করেছি যে মাননীয় প্রধানমন্ত্রী ঠিক 5 তারিখের আগেই, একদিন আগে উনি 13 দফার যে বিশ্লেষণটা দিয়েছেন, আমরা অনেকে মনে করছি যে এই বিশ্লেষণটা যদি উনি আগেই দিয়ে দিতেন তাহলে তাদের থেকে হয়তো আমরা একটা উত্তর পেয়ে যেতাম। সেহেতু সেই বিশ্লেষণের উত্তরটা তারা সেই তার আগের দিনই প্রত্যাখ্যান করে চলে আসেন। এবং সেই ক্ষেত্রে সরকার যেভাবে হেফাজত ইসলামের সাথে রাজনৈতিক কলাকৌশল ব্যবহার করে তাদের এই আন্দোলনটাকে তারা নিরসন করার চেষ্টা করেছেন, হয়তো সেখানে কৌশলে কোনো সীমাবদ্ধতা থাকতে পারে, সেটা রাজনৈতিক বিশ্লেষকরা ভালোভাবে বুঝবেন। তবে হেফাজত ইসলাম যেটা পশ্চিমের ঢাকা শহরে যে নাশকতামূলক সহিংসতা অমানবিক যে কাণ্ডকলাপ চালিয়েছেন, সেখানে আমার সমাজবিজ্ঞানী হিসেবে আমার একটি মন্তব্য হচ্ছে যে তারা একটা সুন্দর সমবিভাজন এখানে করে এনেছিল। একদল হামদনাত করেছেন, ধর্মীয় কথাবার্তা বলেছেন, আর একদল মোনাজাত করেছেন, আর একদল মানুষ আপনার সম্পৃক্ত ছিল লুট তরাজ, ব্যাংক বিমা ক্ষতিগ্রস্ত করা, যেখানে সেখানে আগুন দেওয়া, ইভেন বৃক্ষ নিধন করা। এবং একটা জিনিস আমরা লক্ষ্য করছিলাম যে গণমাধ্যমে যে আপনার যে মঞ্চে তারা ছিল, তারা সেখানে একটা বলছিল যে আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে একটি ঘোষণা দিব। সেই ঘোষণাটি আসতেও কিন্তু অনেক সময় নিয়ে যে সিদ্ধান্তহীনতায় তারা ভুগছিল, এর মধ্যে যত অপকর্ম ঘটানো যায় সেটা ঘটেছে। এবং এখানে একজন ব্যক্তি আপনার বলেছেন যে জঙ্গি তৎপরতা, আমি বলবো অবশ্যই যে হেফাজত যেটা করে গেছে সেটা তো আমরা আসলে 71-এ আমরা যেটা দেখেছি জামাত ইসলামের যে তাণ্ডব এবং আপনার নিরীহ মানুষের উপর যে অত্যাচার, এবং আমাদের বর্তমানে যে যুদ্ধাপরাধীদের বিচারটা চলছে, এবং যে সময় থেকে আমাদের বিচার কার্যটা একেবারেই দৃশ্যমান হয়ে দাঁড়িয়েছে, সে সময় থেকে আপনি লক্ষ্য করবেন যে বাংলাদেশ রাজনীতি অনেক বেশি অনেক অস্থিরতায় ভুগছে। এখানে বিরোধী দল একটা 18-দলীয় জোট, তারা কিন্তু সরাসরি আপনার প্রত্যক্ষভাবে সমর্থন না দিলেও তারা কিন্তু সমর্থন দিচ্ছেন। এবং আমরা ফেব্রুয়ারি থেকে দেখছি যে একটানা হরতাল আসছে, এবং এই হরতালগুলোর সাথে কিন্তু আমাদের আগের হরতালের কোনো মিল নেই। আমি হরতালের সমর্থন করি না, কিন্তু আপনি দেখবেন যে প্রত্যেকটি হরতালে প্রাণহানি ঘটছে। কোনো প্রাণহানি আমরা চাই না, সবগুলো মৃত্যুই অনাকাঙ্ক্ষিত, সেটা যে রাজনৈতিক দলেরই মতাদর্শ সে সমর্থন করুক না কেন, কিন্তু প্রত্যেকটি বিষয়ে আপনারা দেখবেন যে আমরা একটা আতঙ্কের মধ্যে।
হ্যাঁ ডক্টর, ডক্টর সাদিকা হালিম, আমরা আবার ফিরে আসব, আমাদের অনেক প্রশ্নকর্তা আছেন, খুব চট করে সংক্ষেপে ডক্টর সাইদ ইফতিকার আহমেদ।
হ্যাঁ ধন্যবাদ। হেফাজতের মতো অসাম্প্রদায়িক এবং অসহিষ্ণু রাজনৈতিক গোষ্ঠী দল বা গ্রুপ শুধু যে মাত্র বাংলাদেশে অবস্থান করছে তা তো নয়, এ ধরনের গ্রুপ গোষ্ঠী গণতান্ত্রিক এবং অগণতান্ত্রিক সব ধরনের সমাজই বিরাজ করে। প্রশ্ন হচ্ছে কখন এ ধরনের গোষ্ঠী এতটাই প্রভাবশালী হয়ে উঠে যেটা যেটা জাতীয় রাজনীতিকে প্রভাবিত করতে পারে এবং রাজনৈতিক সমাজ এবং সিভিল সমাজকে প্রভাবিত করতে পারে। এমন একটি সমাজে এই গোষ্ঠীগুলি খুব মানে শক্তিশালী হয়ে ওঠে যখন একটি রাষ্ট্র কাঠাময় গণতান্ত্রিক যে চর্চা এবং মূল্যবোধ, সে গণতান্ত্রিক চর্চা এবং মূল্যবোধের অভাব পরিলক্ষিত হয়। আমরা এই ধরনের গোষ্ঠীগুলি কিন্তু ইউরোপ এবং আমেরিকার মতো জায়গাতেও রয়েছে, কিন্তু সেখানে তারা কিন্তু প্রভাবশালী হয়ে উঠতে পারেনি, কারণ সেখানে গণতান্ত্রিক চর্চা এবং মূল্যবোধের প্রতি রাজনৈতিক এবং যে সিভিল সোসাইটি তাদের কিন্তু এক ধরনের কমিটমেন্ট আছে, সেই প্র্যাকটিসটা দীর্ঘদিন ধরে রয়েছে। কিন্তু আমরা যেটা দেখছি আজকে স্বাধীনতার 42 বছর পার হয়ে গেলেও আমরা গণতান্ত্রিক চর্চা মূল্যবোধ এবং গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে আমরা গড়ে তুলতে পারিনি, এবং সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি গড়ে তুলতে না পারবার ফলেই হেফাজতের মতোই জঙ্গি সংগঠনগুলো বা অসাম্প্রদায়িক অসহিষ্ণু ধারার সংগঠনগুলো জাতীয় রাজনীতিতে সামনে চলে আসবে।
আপনি বোধহয় সাম্প্রদায়িক বলতে চাইছিলেন।
হ্যাঁ সাম্প্রদায়িক, জি সাম্প্রদায়িক সংগঠনগুলো, রাইট।
আমরা এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। হ্যালো,
হ্যালো, আমি কানাডা টরন্টো থেকে বলছি, আমার নাম সৌগত আলী সাগর। আমার প্রশ্ন হচ্ছে হেফাজতে ইসলাম ইতিমধ্যে নিজেদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত করে তুলেছে তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে, তো আমরা যদি সত্যিকার অর্থে বাংলাদেশে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই তাহলে এই সংগঠনটির সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যায়িত করে এটিকে নিষিদ্ধ করে দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে না কেন বা হচ্ছে না কেন?
আচ্ছা, আরো একজন প্রশ্নকর্তা আছেন ঢাকা থেকে, স্বপন। হ্যালো,
আমি স্বপন ঢাকা থেকে বলছিলাম। তো আমরা দেখছি যে বাংলাদেশ স্বাধীন হয়েছে একটি অসাম্প্রদায়িক প্রগতিশীল এবং ধর্মনিরপেক্ষ চেতনার মধ্য দিয়ে, তো সেই চেতনার জায়গায় আমরা দেখছি যে আমাদের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ তারা কিন্তু এই চেতনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে, তারা উগ্র ধর্মীয় সংগঠন বা ধর্ম নিয়ে তারা রাজনীতি করছে। বিশেষ করে প্রধান বিরোধী দল বিএনপির ক্ষেত্রে আমরা দেখছি তারা তাদের দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। নিজের পক্ষ থেকে আহ্বান জানানো হলো যাতে হেফাজতের পক্ষে সারা বাংলাদেশে মানুষ নামে এবং তাদের দলীয় নেতাকর্মী নামে, যখন হেফাজত সেইখানে টিকতে পারলো না সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার মধ্য দিয়ে, তখন আমরা দেখলাম বিএনপি কি করলো, পরের দিন তারা দায়িত্বহীন ভাবে যে বিষয়টি তুলে ধরতে চাইল সেটা হলো যে হেফাজতের শত শত কর্মীকে নাকি মেরে ফেলা হয়েছে, এবং কোনো তথ্য প্রমাণ ছাড়াই কিন্তু তারা প্রেস কনফারেন্সের মাধ্যমে এই অভিযোগগুলো তুললো, যেখানে হেফাজতের আমিরও কিন্তু এই অভিযোগটি তখন তোলেনি। তো সেই জায়গা থেকে আমরা দেখছি বিএনপির মতো একটি দল, যে দলটি একজন মুক্তিযোদ্ধার হাতে গড়া দল, সেই দলটি ক্রমশ ডানপন্থা থেকে উগ্র ডানপন্থার দিকে চলে যাচ্ছে। এটি আমাদের বাংলাদেশে যে দর্শন, সেই দর্শনের জায়গা থেকে একটি অশনির সংকেত। যে এক্ষেত্রে আমরা মনে করি যে সরকারি দলেরও দায়িত্ব আছে, তারা তাদের আচরণের সহনশীল আচরণের মধ্য দিয়ে বিএনপি যাতে উগ্র ডানপন্থার দিকে না যায়, এবং আমরা যেই বাংলাদেশে চাই সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিএনপিকেও যাতে সহায়তা করা হয় এবং একটা সংলাপের মাধ্যমে সেই বিষয়টি যাওয়া হয়।
ধন্যবাদ। প্রথম প্রশ্নকর্তার প্রশ্ন ছিল, হেফাজত যে তাণ্ডবলীলা চালিয়েছে ঢাকা শহরে, তারপর একে কেন সন্ত্রাসী দল বলে চিহ্নিত করা হচ্ছে না? ডক্টর কামাল হোসেন।
না, এখানে তো আমারও প্রশ্ন যে এনাদেরকে তো আমন্ত্রণ করে আনা হয়েছিল এক মাস আগে, ওনাদের সেদিন এসে 13 দিন দফা দেওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন, এরা সুন্দরভাবে এসছেন, তারা বলে গেলেন যে 13 দফা না মানলে আমরা আসছি এখানে অবরোধ করতে। তো অবরোধের ভাষাটা মানে আমরা সেই গণতান্ত্রিক রাজনীতিতে কোনো স্থান পেতে পারে না, কিন্তু তাদেরকে সেখানে এদের কেউ বললেন প্রথমে যে এক মাস সময় ছিল, তাদের দাবি দেওয়া তারা দিয়ে গেছেন। তো এদের নিয়ে তো ডেকে বলা হতো যে ঠিক আছে আপনারা নিয়ে এসেন, আমরা এগুলো অমুককে সরকার কাউকে দায়িত্ব দিত, আলোচনা করে এটা সংসদে আমরা কাছে পাঠিয়ে দিচ্ছি, ওখানে এটা নিয়ে আলোচনা বিবেচনা বিতর্ক হবে, তারপরে আপনাদেরকে জানানো হবে। এইটা হলো গণতান্ত্রিক যেখানে শাসন ব্যবস্থা থাকে, এইভাবে এটা নিষ্পত্তি হওয়ার কথা। তো আমি অবাক হলাম যে তাদেরকে বলা হলো যে না আপনারা এসে 6টা স্থানে অবরোধ করবেন, এটা এক মাসে কি হলো জনগণ কিছু জানে না। আমার কথা হলো যে আমরা আমাদের অনেক জনগণকে আমি মানে সেই আজকে অভিনন্দন দিতে হয় যে আমরা লেগে আছি, আমাদের যে অসাম্প্রদায়িক যে সমাজ শাসন ব্যবস্থার যে আকাঙ্ক্ষা ছিল, যাকে কেন্দ্র করে আমি মুক্তিযুদ্ধ হলো, আমরা বিজয়ী হলাম। 75-এর পরে পাল্টা যে আঘাত যেটা আসলো, যে পরাজিত শক্তির চেষ্টা যে সে স্বাধীনতার আগেকার সমাজ টেনে আনা বাংলাদেশে, আমি তো বলবো যে 2008-এ আমরা প্রমাণ করেছি যে বাংলাদেশের মানুষের দৃঢ়তা ঐক্য নীতির প্রশ্নে এটা প্রমাণ হলো। কিন্তু আমাদের 4.5 বছর পরে সরকার এটাকে কেন বুঝতে পারছে না যে এখন দেশের মানুষ সাম্প্রদায়িকতাকে এভাবে লালন করা হোক, এটা মোটেই এটাকে আমরা সবাই এটা দেখছি এটা হুমকি হিসাবে দাঁড়াচ্ছে আমাদের সামনে, সমাজে আরো বিভাজন সৃষ্টি করার চেষ্টা হচ্ছে, সংঘাত সংঘর্ষ টেনে আনছে, ইভেন যে সাম্প্রদায়িক যে যেসব ঘটনা ঘটেছে এটা একদম অনাকাঙ্ক্ষিত না, এটাকে আমরা মনে করি যে এটা স্বাধীনতা বিরোধী কাজ। অর্থাৎ আজকে জনসাধারণের মধ্যে যে সচেতনতা আমরা পাচ্ছি, যে ঐক্য পাচ্ছি, এবং যেটাকে গণতান্ত্রিক পন্থায় আমরা গত নির্বাচনে প্রমাণ করলাম যে এটা আমাদের মধ্যে এটা আছে, এবং সরকারকে দায়িত্ব দিয়ে ক্ষমতায় গ্রহণ করলেন তারা। আমার প্রশ্ন হলো যে এই 4 বছরে কেন এখান থেকে যে জায়গায় তারা এসে আজকে দাঁড়িয়েছেন, আর সংসদের এখানে আমার কাছে জিজ্ঞাসা, আমি মানে সমালোচনা করি না কিন্তু আমার জিজ্ঞাসা যে 2067টি সিট 300-এর মধ্যে পেয়ে বিরোধী দল এখানে মানে অলমোস্ট মার্জিনালাইজড হয়েছে, তাদের ভূমিকা এখানে যতটুকু থাকতে পারতো ততটুকু তারা রাখেন নাই, তারা আসেনি নাই, কিন্তু 267 মেম্বার নিয়ে তারা এই যে বিষয়গুলো কি নিয়ে তারা অর্থপূর্ণ আলোচনা কেন করেন নাই, এরা আমার প্রশ্ন থাকছে। এই যে ইভেন হেফাজত আন্দোলন কি আকস্মিকভাবে হঠাৎ করে 1.5 মাস আগে ঢাকায় তো এক মাস একটা হুমকির মুখে আমাদেরকে রাখলো, তারপরে এসে অনুমতি নিয়ে, আমি এটা অবাক হচ্ছি যে কিভাবে কোন আইনে কোন সংবিধান অনুমতি দেওয়ার ক্ষমতা দেয় যে এসে রাজধানীকে, একটা স্বাধীন দেশের রাজধানীকে অবরোধ করার ক্ষমতা মানে কাউরি আছে, সেই ক্ষমতা
জি জি
হয়তো কেউ মনে করে আছে বলেই তারা বলছেন অনুমতি দিয়েছে, সেই অনুমতি দিয়ে তারা পরে কেন এটা করলো ওটা করলো। আমার কথা হলো অনুমতি কেন দেওয়া হলো, এটা নিয়ে সংসদে কেন জবাবদিহিতা হবে না, এই ব্যাপারে কেন যিনি অনুমতি দিয়েছেন যেন এক মাস ধরে এই ব্যাপার নিয়ে কি হয়েছে না হয়েছে সংসদকে জানানো দরকার, আমাদের জনগণকে জানানো দরকার, কেন আজকে এর ভয়াবহ পরিণতি
বাংলাদেশের রাজনৈতিক অচল অবস্থা নিরসনের উপায়। আমাদের আরেকজন প্রশ্নকর্তা স্বপন ঢাকা থেকে প্রশ্ন করেছিলেন, তিনি সরকারি দল এবং বিএনপি উভয়কেই দায়ী করেছেন এবং বলেছেন যে বিএনপি হেফাজতকে সরাসরি মদত দিয়েছে, এই অভিযোগও তিনি এনেছেন। এবং যে সংখ্যায় লোক মারা গেছে সরকারি অভিযানের কারণে সেই সংখ্যা নিয়ে অনেক বিতর্ক আছে, তার দাবি হচ্ছে যে বিএনপি এই সংখ্যা অতিরঞ্জিতভাবে বলার চেষ্টা করছেন। ডক্টর সাইদ ইফতিকার আহমেদ, আপনার মন্তব্য কি?
আমাদের রাজনীতিতে ধর্মের কি ভূমিকা হবে সেটা আসলে আমরা আশা করেছিলাম 1971 সালে আমরা একটা সমাধানে পৌঁছে গেছি, কিন্তু দুঃখজনক হলো সত্য যে 1971 সালের আমরা দেশ স্বাধীন হবার অল্প কিছুদিনের মধ্যেই যে রাজনীতিকে কবর দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল সে রাজনীতি আবার ফিরে এসছে। এবং সে ফিরে আসবার ফলে ডক্টর কামাল হোসেন যেটি বলছিলেন একটি গণতান্ত্রিক সমাজ, সে গণতান্ত্রিক সমাজ কিন্তু প্রতিষ্ঠা হয় যে যে রাজনীতিতে যারা নেতৃত্ব দেন তাদের মধ্যে একটি ন্যূনতম ঐক্যমত্যের ভিত্তিতে। কিন্তু দুঃখজনক হলো সত্য বাংলাদেশে যারা রাজনৈতিক এলিটবৃন্দ রয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, তাদের কতগুলি মৌলিক ইস্যুতে তারা আজও ঐক্যমতে পৌঁছাতে পারেননি। এর অন্যতম একটি হচ্ছে যে রাজনীতিতে এবং রাষ্ট্রে ধর্মের কি ভূমিকা হবে, এবং সে ঐক্যমতে পৌঁছাতে না পারবার ফলে আমরা দেখছি একটি অন্যতম প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি তারা যে জিনিসটি করছেন যে ক্রমাগত রাজনীতির ধর্মের ব্যবহার করছেন, ক্ষেত্র বিশেষ আওয়ামী লীগও সেটা করছেন, এবং জনগণের যে ধর্মীয় অনুভূতি সেই ধর্মীয় অনুভূতিকে নিয়ে এক ধরনের খেলা খেলা হচ্ছে। এর ফলে যে জিনিসগুলি দাঁড়ায় এ ধরনের জঙ্গি সাম্প্রদায়িক শক্তিগুলো সামনে চলে আসে, এবং এরই ফলশ্রুতিতে আমরা দেখছি যে হেফাজত বা এ ধরনের সংগঠনগুলোর রাজনৈতিক তাণ্ডব। এবং সেই যখন একটি ক্রাইসিস দাঁড়ায়, আমরা একটি ডেমোক্রেটিক সোসাইটিতে যেটা দেখি সরকারি দল এবং বিরোধী দল একসাথে হয়ে সেই ক্রাইসিসগুলি সমাধানের চেষ্টা করেন, কিন্তু আমরা সবসময় দেখেছি বাংলাদেশের ইতিহাসে যখনই একটি ক্রাইসিস দাঁড়ায়, সেটা পলিটিক্যাল ক্রাইসিস হোক বা অন্য কোনো ধরনের ক্রাইসিস হোক, যারা বিরোধী দলে থাকেন তারা সবসময় সরকারকে বেকায়দায় ফেলবার চেষ্টা করেন, এবং সেই সরকারকে বেকায়দায় ফেলবার চেষ্টার ফলশ্রুতি হচ্ছে লাশ সংক্রান্ত নানা ধরনের গুজব ছড়ানো।
ধন্যবাদ। আমরা এর পরে আরো প্রশ্ন নিতে যাচ্ছি ঢাকা থেকে সাবরিনা ইকবাল। হ্যালো।
হ্যালো, আমি ঢাকা থেকে সাবরিনা ইকবাল বলছি। আমার প্রশ্নটি হচ্ছে, আদালতের পূর্ণাঙ্গ রায় ঘোষণার আগেই তড়িঘড়ি করে সরকার কেন পঞ্চদশ সংশোধনী বিলটি পাস করলো, যেখানে আরো 2 টার্ম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়া সম্ভব ছিল, সেখানে সরকার সে সুযোগটা গ্রহণ না করে বিরোধী দলকে অহেতুক আন্দোলনের সুযোগ করে দিল কেন, যার ফলে আমরা আজকে দেখছি যে এই সমস্ত ভুইভোর হলো সমস্ত দলগুলো আমাদের এখানে অরাজকতা সৃষ্টি করার সুযোগ পেয়েছে।
ধন্যবাদ। আমাদের আরেকজন শ্রোতাও আছেন ঢাকা থেকে, রফি মোহাম্মদ সাদাত। হ্যালো,
রাফি মোহাম্মদ তাজমুস সাদাত বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে নির্বাচনের সময় ভোটাররা বেশিরভাগ ক্ষেত্রে প্রতীক দেখে ভোট দেন, অথবা বড়জোর যেসব প্রার্থী আগে থেকে পরিচিতি আছে যে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, পোস্টারিং করেছেন, এরকম দেখেই নির্বাচনে ভোট দেন অথবা অংশগ্রহণ করেন, কিন্তু ওইসব প্রার্থীর ইমেজ অথবা তাদের অঙ্গীকার তারা কতটা বজায় রেখেছেন এর আগে এসব বিবেচনায় নেন না। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই প্রতীক নির্ভর রাজনীতি কি এই অচল অবস্থার জন্য দায়ী কিনা? ধন্যবাদ।
সাবরিনা ইকবালের প্রশ্ন ছিল যে সরকার কেন তড়িঘড়ি করে পঞ্চদশ সংশোধনী বিলটি পাশ করলো, যেখানে আরো 2 মেয়াদের জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের সুযোগটুকু ছিল। ডক্টর কামাল হোসেন,
এটা খুবই মানে প্রাসঙ্গিক কথা। কেন আমি এটা বলে এসেছি যে 1.5 বছর আগে তড়িঘড়ি করে পঞ্চদশ সংশোধনী করার কি প্রয়োজনীয়তা সেটা আমাদেরকে এখনো কেউ মানে বলে নাই। সংসদও কেন তড়িঘড়ি করলো এই ব্যাপারে সবার মতামত নেওয়ার সময় ছিল, সকলকে নিয়ে আলোচনা করার সময় ছিল, এবং একটা জিনিসকে কোর্টও নিজের আদালতও বলেছিল যে আগামী 2 নির্বাচনে এটা দল নিরপেক্ষ সরকার থাকার প্রয়োজনীয়তা সে তারাও মনে করেছেন এবং এটা পার্লামেন্ট বিবেচনা করা উচিত। তো এই যে আদালতের যেটা প্রস্তাব সেটাও কিন্তু বিবেচনার মধ্যে আনাই হয় নাই, না এনে এটা করা হলো। যারা মতামত আমরা দিয়েছিলাম কোর্টের আটজনের মধ্যে সাতজন আমিও তার মধ্যে ছিলাম, আমরা বলেছিলাম যে ফার্স্ট অফ অল এটাকে মানে পরিবর্তনের কোনো প্রয়োজনই নাই। তারপরেও কোর্ট বলেছে না, ওই অনির্বাচিত সরকার প্রধান হতে পারে না, ঠিক আছে, কিন্তু উনি বললেন যে আরো দুই ইলেকশন এটা দল নিরপেক্ষ সরকার হওয়া উচিত। তো এটাকে কেন তড়িঘড়ি করে নেওয়া হলো, আর করলেও আলোচনা প্রথমেই করা যেত, আগেই করা যেত, মানে এটা বিল আকারে যখন ছিল, জনমত যাচাই করার স্কোপ আছে, আলোচনা করা আছে, কমিটিতে হিয়ারিং করার স্কোপ আছে, সমাজে বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মত বিনিময়ের স্কোপ আছে, এগুলো হলো না, হলো না। কিন্তু এই এক বছর ধরে শুধু একটা দুই দলের মধ্যে একটা বিরোধ সৃষ্টি করা হলো, যে বিরোধকে একটা তুঙ্গে গিয়ে এখন মানে এই যে হরতাল 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 আমাদেরকে, যেটাতে অসাধারণ ক্ষতি হচ্ছে দেশের এবং গণতন্ত্রকে হুমকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। তো এই আলোচনার জন্য মানে মনে হচ্ছে যে এটা আমরা দুই রাষ্ট্রের মধ্যে, যে দুই রাষ্ট্রদার মধ্যে একটা মানে বর টাইম একটা অবস্থা চলে গেছে, যে তারা কথা বলার জন্য এখন মনে হয় যে জাতিসংঘের লোকও এখানে আসছেন বোধহয় আজকে দু একদিনের মধ্যে। আমি লজ্জা পাই যে এত বড় মেজরিটি নিয়ে একটা আলোচনা করার জন্য আমরা উদ্যোগ নিতে পারি না। আমি সেদিনও বলেছি প্রেসিডেন্ট আমরা ইলেক্ট করেছি, উনিও এখানে নীরব দর্শক হিসেবে থাকার বসে থাকার কথা না, উনি ডাকেন না কেন? উনি চা খেতে ডাকেন সবাইকে, লিডার অফ হাউস, লিডার অফ অপোজিশন, অন্য অন্য যারা সমাজকে নিয়ে চিন্তা করেন, কেন এই বিষয়টা শুধু দুই দলের ব্যাপার না, এটা 9 কোটি ভোটারের মানে ভোট অধিকার নিয়ে এটা জড়িত। অর্থাৎ দুই দল না, যদি কথার কথা বসেন না, ওরা চা খান না, কথা বলেন না, তো আমরা কি সব তাদের জিম্মি হয়ে যাব? সেটা আমি যে উদ্বেগ যেটা প্রকাশ আমরা সবাই করছি, যে এখন দ্রুত বসে এগুলো নিয়ে আলোচনা, আলোচনার মধ্যে সিদ্ধান্ত, এটা শুধু দুই দলের ব্যাপার না, এটা 9 কোটি মানুষ ভোটার যেটা চায় সেটা তাদের মতামত নিয়ে এটাকে করতে হবে, গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে যেটা সকলের কাছে গ্রহণযোগ্য, সকলেই পার্টিসিপেট করবে। কেন দলীয় নির্বাচন, দলীয় যে ক্ষমতায় থাকেন তারা, তাদের যেভাবে কার্যকলাপ আমরা দেখেছি, তাদের যেখানে নিরপেক্ষতা থাকার কথা সেখানে আমরা পক্ষপাতিত্ব দেখেছি, আইনের প্রয়োগের ব্যাপারে, নিয়োগের ব্যাপারে, বিভিন্ন জায়গায় যেখানে নিয়োগ করা হয়, ইভেন কি বিচার বিভাগের নিয়োগের ব্যাপারে আমরা দলীয়করণের গন্ধ পেয়েছি। সেই কারণে আমরা কোনোভাবে মেনে নিতে পারি না যে নির্বাচনের সময় দলীয় সরকার যে ক্ষমতায় ছিল, ইনফ্যাক্ট যে পারফরমেন্স আমরা দেখেছি, এরপরে কোনো রকমের রাস্তা থাকতে পারে না যে একটা নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হতে পারে। যে ইলেকশন কমিশনার যিনি রিটায়ার করলেন শামসুল হুদা সাহেব, ভালো নির্বাচন করছেন, অ্যাটলিস্ট এখনকার সরকার তো সেটা অস্বীকার করতে পারে না, তিনিও যাওয়ার সময় বলেছেন যে না, একটা দল নিরপেক্ষ সরকার যদি না পাশে থাকে, আমাদের নির্বাচন কমিশন যতই চেষ্টা করুক তারা অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারবে না। এইসবের পরে কেন এখনো আমরা এই জিনিসটাকে একটা বিতর্কিত বিষয় মনে করবো? সরকার যে একদম এই ঐক্যমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সময় নষ্ট না করে আর এই হরতাল এগুলো থেকে মুক্ত করার জন্য আমি তো মনে করি অবিলম্বে এই ব্যাপারটা নিরসন হওয়া উচিত।
আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। রাফি মোহাম্মদ সাদাতের একটা প্রশ্ন ছিল যে প্রতীক নির্ভর ভোটদানি, অর্থাৎ কলাগাছকে ভোট দেওয়ার যে একটা অ্যাটিচিউড, সেটাই কি আমাদের এই অচলাবস্থার জন্য দায়ী কিনা? ডক্টর সাদিকা হালিম,
যাওয়ার আগে একটু বলতে চাচ্ছিলাম পঞ্চদশ সংশোধনী নিয়ে। এটা বলা হচ্ছে যে তড়িঘড়ি করে জাতীয় সংসদে এটা পাশ করে দেওয়া হয়েছে, এটা পুরোপুরিটা আসলে সত্য নয়। কেননা স্ট্যান্ডিং কমিটি যেটা আইন নিয়ে নানাচাড়া করেন, কাজ করেন, তারা কিন্তু অনেকগুলো মিটিং করেছেন এবং সেখানে কিন্তু তারা বারবার বিরোধী দলকে আমন্ত্রণ জানিয়েছিল যে পঞ্চদশ সংশোধনীটা পাশ হওয়ার আগে তাদেরকে নিয়ে বিশ্লেষণ করার জন্য সিনসিয়ারলি তাদের সুযোগ ছিল, কিন্তু তারা কোনো স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে আসেনি। আর ওখানে যে ডক্টর কামাল হোসেন বলছেন, আমি অতি বিনয়ের সাথে বলতে চাই যে ওখানে কিন্তু বলা হয়নি যে দুইটি নির্বাচনই পরপর তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণে করতে হবে, তা নয়। তারা বলেছিলেন যে করা যেতে পারে, কিন্তু এটা যে অত্যাবশ্যক সেটা নয়। আজকে আপনি ভয়েস অফ আমেরিকা থেকে আমাদের ইন্টারভিউ নিচ্ছেন, আমরা ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্যে এগুচ্ছে, আমাদের অনেক উন্নয়ন হচ্ছে, জানি আমরা যে সেখানে আমাদের রানা প্লাজার মতো ধ্বস হয়েছে, যেখানে আমাদের 800 মতো কাছাকাছি ডেথ টোল, কিন্তু সে দেশে 6.5% প্রবৃদ্ধিও হয়েছে। হয়েছে এটা জনগণের জন্যই এবং রাজনীতিবিদদের জন্যই কিন্তু হয়েছে, যদিও তাদের মধ্যে আমাদের অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু আমরা একটি রাজনৈতিক মানে পরিবেশটাই আমরা রক্ষা করতে চাই। আর হেফাজত ইসলাম সন্ত্রাসী দল কিনা তার আগে আমার মনে হয় আমাদের ভাবা উচিত যে আসলে জামাতে ইসলামটা কি, এবং এই যে সন্ত্রাসটা ঘটেছে সেখানে কিন্তু হেফাজত ইসলাম একা ছিল না, হেফাজত ইসলামের সাথে জামাতে ইসলাম ছিল, 125টি জঙ্গি সংগঠন ছিল এবং প্রশিক্ষিত 30-50 হাজারের মতো অনুমান করা হয়, অনেক গবেষণা এটা বের হয়ে আসছে, যারা বাংলাদেশে বসবাস করেন যে সকল গবেষক তারাই বলছেন যে প্রায় প্রশিক্ষিত এখানে আপনার জঙ্গিরা উপস্থিত ছিল। সেটা আমার মনে হয় যে আমরা খুব সাধারণীকরণ করে ফেলছি, এবং বিরোধী দলের যে ভূমিকার কথা বলা হচ্ছে একটু মনে করে আমাদের মনে হয় একটু বলা প্রয়োজন যে সেই রাতে 5 তারিখ রাতে কিন্তু বিএনপি অফিসও তো অ্যাটাক করা এবং সেখানেও কিন্তু তাদের ব্যানার ছেড়ে পোড়ানো হয়েছিল। সে তো সংসদেই আমার মনে হয় যেটা সংসদীয় গণতন্ত্র, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী কেন অবরোধ করার পারমিশন দিচ্ছেন বা কারা মিটিং করবে না করবে সেটা করতে না দিলেও কিন্তু আজকে যারা বক্তা হয়েছেন তারাই কিন্তু কঠোর সমালোচনা করেন যে গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে রক্ষা হচ্ছে না, গণতন্ত্রের চর্চা হচ্ছে না। তাহলে আমি মনে করবো যেখানে আসলে আমাদের নিজেদেরকেও একটু আত্মসমালোচনার দিকে যেতে হয়। আর প্রতীকী নির্বাচন তো এই কারণেই দাঁড়িয়েছে যে সাম্প্রদায়িক বনাম অসাম্প্রদায়িক বাংলাদেশ এটা একটা বিভাজন আছেই, এবং আপনি জানেন যে আমাদের দুই দলেরই আওয়ামী লীগ এবং বিএনপি যে একটা মোটামুটি ভোটের পার্থক্য কিন্তু তেমন নেই, অর্থাৎ যারা প্রগতিশীল তাদের কাছে আওয়ামী লীগের যদি কোনো সীমাবদ্ধতা থাকে তা সত্ত্বেও তারা সেখানেই কিন্তু ভোট দিবেন, এবং আরো কয়েকটি কারণে হয়তো তাদের ভোটের পরিমাণ বেড়ে যেতেও পারে বা কোনো সীমাবদ্ধতার কারণে ভোটের পরিমাণ কমে যেতে পারে। আর বিএনপির জোট যারা কিনা 4 দলীয় জোট ছিল এখন বর্তমানে তারা 18 দলীয় জোট হয়েছেন, এবং তাদের যে নাশকতামূলক কর্মকাণ্ড শুরু হয়েছে সেখানে এখন এই প্রতীকী নির্বাচনে যাবে কিনা এবং তাদের কাছে আমরা কতটুকু সেই মেসেজটা পৌঁছাতে পারবো সেটা আমার মনে ভেবে দেখার বিষয়।
ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, ম্যারিল্যান্ড কলম্বিয়া থেকে কাইয়ুম খান। হ্যালো।
হ্যালো, আমার নাম কাইয়ুম খান, আমি কলম্বিয়া মেইল্যান্ড থেকে বলছি। আমি সাম্প্রতিক সময়ে বিশেষ করে গত 4 দিনে বাংলাদেশে ধর্মের আবরণে যে এক ধরনের অপরাজনীতি দেখতে পাচ্ছি, সেখানে আমার ভয় হচ্ছে যে এখন যে উপসর্গগুলো দেখছি সেগুলো এক ধরনের রোগের পরিণত না, মানে ক্যান্সারের মতো। এই ব্যাপারে বিজ্ঞ যে আলোচকবৃন্দ আছেন তারা কি মনে করছেন? আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, এই ধরনের ভায়োলেন্স রাজনীতি থেকে কিভাবে আমরা দূর করতে পারবো অতি নিকট ভবিষ্যতে? ধন্যবাদ।
ধন্যবাদ কাইয়ুম খান। আছেন আরেকজন শ্রোতা যশোর থেকে, শ্রাবণী সুর। হ্যালো।
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি। আমার প্রথম প্রশ্ন প্যানেলের কাছে, যে ক্ষমতা দখলের নামে বাংলাদেশে যে রাজনৈতিক অচলায়তন তৈরি হয়েছে এই অচল অবস্থা থেকে উত্তরণে এই মুহূর্তে বিরোধী দল এবং সরকারি দলের ভূমিকা কি হওয়া উচিত, এবং আমাদের সরকারি দল দেশের শান্তি রক্ষার স্বার্থে বিরোধী দলকে যে সংলাপে বসাতে পারছেন না এটা সরকারের ব্যর্থতা নাকি? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা দেখেছি যে 5 ফেব্রুয়ারি থেকে শাহবাগে গণজাগরণ মঞ্চে দীর্ঘদিন ধরে একটি অহিংস আন্দোলন পরিচালিত হয়েছে, এবং যেটা শুধুই মানবতা বিরোধীদের ফাঁসির দাবিতে সুশৃঙ্খল এবং স্বতঃস্ফূর্ত আন্দোলন। গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে বিএনপি 5 মে হেফাজত ইসলামের নামে জঙ্গিদের দিয়ে শাপলা চত্বর দখল করে 1971-এর চেয়ে যে ভয়াবহ কাণ্ড চালালো, তারা তার থেকে জনগণকে কি ইনফরমেশন দিল যে বিএনপি একটি মুক্তিযুদ্ধের দল নয়, তারা একটি ইসলামী জঙ্গি সংগঠন, এবং এই সংগঠনের যে 13 দফা আলটিমেটাম, সেই আলটিমেটাম বিএনপির আলটিমেটাম যদি হয় তাহলে খালেদা জিয়াকে নারী জাতির সমতার অধিকারকে খর্ব করার দায়ে অভিযুক্ত হতে পারেন না, বা নারীদের পশ্চাৎপদে নিয়ে যাওয়ার জন্য তার কি কোনো দায় দায়িত্ব নেই, বা তিনি নারী হিসাবে কি নারীদের ক্ষতি করছেন না? ধন্যবাদ প্যানেলকে।
ধন্যবাদ। কাইয়ুম খানের একটি প্রশ্ন ছিল, প্রথমে সেটাই নিয়ে আলোচনা করা যেতে পারে, সেটি হচ্ছে যে সহিংস রাজনীতি আমরা কিভাবে দূর করতে পারব। বস্তুত এটি আমাদের আজকের আলোচ্য বিষয়। সাইদ ইফতিকার,
সহিংস রাজনীতিতে একদিনে দূর হবে না, এটা দীর্ঘদিনের সমাজ ব্যবস্থায় সহিংস রাজনীতি তখনই জন্ম লাভ করে যে একটি হ্যালো
হ্যালো হ্যাঁ একটু টেলিফোনে গন্ডগোল হচ্ছে তবু শুনতে পাচ্ছি, বলুন।
আচ্ছা, যখন একটি সমাজ ব্যবস্থায় সহিংস রাজনীতি তখনই জন্ম লাভ করে যখন আমরা দেখি যে একটি সুষ্ঠ গণতান্ত্রিক চর্চার চেতনার অভাব। গণতান্ত্রিক চর্চা এবং চেতনা যখন না থাকে তখনই বিভিন্ন গোষ্ঠী মনে করে যে সহিংস পন্থায় তারা তাদের দাবি আদায় করতে পারবে। সুতরাং এটাও যে ঠিক যে গণতান্ত্রিক সমাজগুলো কিন্তু আজকে সহিংসতা দ্বারা আক্রান্ত, কিন্তু আমরা যদি তুলনামূলক বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে অগণতান্ত্রিক সমাজগুলিতে কিন্তু বেশি সহিংস ঘটনা ঘটছে, অথবা যে সে সমস্ত সমাজে সহিংস ঘটনা বেশি ঘটছে যেখানে গণতান্ত্রিক চর্চা চেতনা তুলনামূলকভাবে উপস্থিতি অনেক কম।
ডক্টর আহমেদ, বিশেষত বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এখন কি হতে পারে, কি সমাধান হতে পারে এই সংকট থেকে?
এই মুহূর্তে যে সমাধান করতে হবে, সমাধান তো শুধু একমাত্র সরকারের দায়িত্ব না, সমাধানের দায়িত্ব সরকার এবং বিরোধী দল উভয়েরই। এবং তারা যদি খোলা মনে আলাপ আলোচনার মাধ্যমে, সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানের চিন্তা ভাবনা করেন, তাহলে আমরা একটি পথ দেখতে পাবো। কিন্তু সরকার বা বিরোধী দল যদি গো ধরে বসে থাকেন যে তারা সংলাপের পথে যাবেন না, তারা ওই সংঘাতের মাধ্যমে সমাধান করবেন, তাহলে কিন্তু আমরা যতই আলোচনা করি সমস্যার কোনো সমাধান হবে না।
জি, ডক্টর কামাল হোসেন,
মনে করি এখানে দলদের কাছ থেকে যেটা আমরা আশা করছি এবং যদি না পাই, তো আমরা যারা নাগরিক, 9 কোটি ভোটার, 16 কোটি নাগরিক, আমরা যদি আজকে এই ব্যাপারে সবাই উপলব্ধি করা শুরু করেছি, প্রশ্নগুলোর মধ্যে সেটা প্রতিফলিত হচ্ছে। আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদের সংঘবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে আমাদের বলতে হবে যে রাজনীতির মধ্যে যে রোগ এবং ঘাটতিগুলো দেখা যাচ্ছে, এটা থেকে আমরা রাজনীতিকে মুক্ত করব, সুস্থ রাজনীতি লালন করব। এর জন্য কিন্তু সংস্কারের প্রয়োজন আছে। রাজনীতিকে কালো টাকা মুক্ত, পেশি শক্তি মুক্ত মুক্ত করা, এই ছাত্র যুব সংগঠনের নামে অস্ত্রধারী ক্যাডারকে লালন করা এবং ব্যবহার করা এবং আইনের রুদ্ধে অবস্থান দেওয়া, এইগুলো এখন আর মানুষের চোখে পুরোপুরি ধরা পড়েছে। অর্থাৎ ইট ইজ হাই টাইম, শুধু প্রতীক মুক্ত রাজনীতি না, একটা এই সংস্কারের, এটা সংস্কার তো একটা খারাপ শব্দ হতে পরিণত হয়েছিল, সংস্কার প্রতি একটা গাল হয়ে গেছিল। আমি বারবার বলি যে না, আমি সংস্কারের কথা বলতে থাকবো। আমি মনে করি 9 কোটি ভোটারদেরকেও সংস্কারের জন্য দাবি করতে হবে, শুধু দল নিরপেক্ষ সরকার না, কিন্তু নির্বাচনের যে আইন, এটাকে কালো টাকা যেন ব্যাপারে নিয়ন্ত্রণ কার্যকর ভাবে করতে পারে। এই যে যে আইন আছে যে কোনো দল অস্ত্রধারী ক্যাডার রাখতে পারবে না, এই ছাত্র সংগঠনের নামে, যুব সংগঠনের নামে এই যে ক্যাডার করে তাদেরকে আইনের বিরুদ্ধে টোটাল ইমপিউনিটি দিয়ে, কালচার অফ ইমপিউনিটি যেটা গ্রো করেছে, এইগুলো থেকে মুক্ত করা আমি মনে করি জরুরি ভিত্তিতে করতে হবে, যদি আমাদেরকে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হয় এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হয়। এই রুগ্ন রাজনীতি গুরুতরভাবে, এই যে ক্যান্সার শব্দ আমি শুনেছি প্রশ্নের মধ্যে এসছে, এটা একদম গ্যালোপিং ক্যান্সারের মতো এখন আমাদের মধ্যে গ্রো করছে, এটা থেকে মুক্ত হওয়ার জন্য গণতন্ত্রকে বাঁচাতে হলে জনসাধারণ, এটা আমাদের অধিকার, দল যদি গণতন্ত্রকে ধ্বংস করে, আমাদের 16 কোটি মানুষ, সেটা আমাদের অর্জন, 16ই ডিসেম্বর আমাদের বিজয়ের অর্জন, সেটা রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে।
আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। শ্রাবণী সুরের প্রশ্নের দুটি অংশ ছিল, একটি হচ্ছে সংলাপে বিরোধী দলকে আনতে না পারার জন্য সরকারি দল কতটা দায়ী। সাদেকা হালিম,
প্রশ্নের জন্য, আসলে সরকারি দলের অবশ্যই সবচেয়ে বেশি দায়িত্ব থাকে এই ধরনের অশান্তির কারণগুলো, প্রকৃত অশান্তির কারণকে নির্ধারণ করা, যে কোন কোন জায়গায় আসলে কেন এই ধরনের ঘটনা, এবং যেটা আসলে আমাদের প্যানেলের সবাই আলোচনা করছে, যে স্বাধীনতার সময় আমরা মনে করেছিলাম যে আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে সকল চিন্তা চেতনা ছিল বা অসাম্প্রদায়িক আদেশ করেছি, আমরা সেখানে সমতা আনবো, বৈষম্য নিরসন করবো, কিন্তু আমি মনে করি যে সেদিন সেটার কবরটা পুরোপুরি দিতে আমরা সক্ষম হইনি, এবং যে ধরনের চিন্তা বা মতাদর্শ ছিল যে ধর্মই কেবল ইসলাম হবে না, রাষ্ট্রটাও ইসলামিক ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হবে, সেই ধরনের চিন্তা চেতনা, কিন্তু সেই ধর্মটাকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক মতাদর্শের মধ্যে, এবং সেটা কিন্তু ক্রমশই চলে আসছে। এবং আমরা জানি যে আমাদের রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে, আমরা অনেকবার সামরিক শাসনের মধ্যে দিয়ে গিয়েছি, আমরা বলতে পারি যে গত 20 বছর যাবৎ হয়তো বা আমরা, যদিও আমাদের গণতান্ত্রিক সেভাবে, মানে ওয়েস্টার্ন সেন্সে আপনি যে গণতন্ত্র বোঝাতে চাচ্ছেন সেটা নাই, কিন্তু আমরা এক ধরনের গণতন্ত্রের মধ্যে দিয়ে তো যাচ্ছি যেটা অবশ্যই খুবই টার্বুলেন্ট, এবং এটার মধ্যে অনেকগুলো কারণও আছে এই অস্থিরতার জন্য। একটা হচ্ছে যে ক্রমবর্ধমান বৈষম্য বঞ্চনা আছে, দরিদ্রের বিভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি, শিক্ষা সংস্কৃতি সাম্প্রদায়িক মূলধারা রাজনীতির প্রতি অনাস্থা আসছে, সেই সাথে আমাদের যে বহির্বিশ্বে যে সকল ঘটনা ঘটছে, 9/11 বা আন্তর্জাতিক গণমাধ্যমে আমাদেরকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, বিশেষ করে মুসলিম জনগণকে, এগুলো অনেক ধরনের মতাদর্শের জন্ম দিয়েছে। আপনি শুধু দেখবেন না যে কওমি মাদ্রাসার কোমলমতি শিশুদেরকে ব্যবহার করা হচ্ছে না, আপনি দেখবেন যে আইবিএ তে ফার্স্ট হওয়া একটা ছাত্র কিন্তু এখন হিজবুত তাহরির সংগঠনের সদস্য বা জেলে তার দিন কাটছে। কেন এই ধরনের জিনিস হচ্ছে? সেখানে ব্যর্থতা যেমন ভাবে আওয়ামী লীগের আছে তার থেকে আমার মনে হয় বেশি আছে বিরোধী দলের। সেখানে এখন যে রাজনৈতিক দলটি ক্ষমতাসীন সরকারের, এখানে অবশ্যই আমাদের তারা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, সে চিঠি অবশ্য চালাচালি হয়নি, কিন্তু আমরা অতীতে তিনবার চিঠি চালাচালি করতে দেখেছি দুই নেত্রীকেই। আমি মনে করি এই দুই নেত্রীকে প্রকৃত অশান্তির কারণগুলোকে বুঝতে হবে, কারণ আমি আশা করি তারা আসলেই বুঝছেন, তারা দুজনই অত্যন্ত সিজন পলিটিশিয়ান, তাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য তাদেরকে জাতীয় স্বার্থে একটা জাতীয় ঐক্যে আমাদেরকে আসতে হবে, যেখানে আমরা সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারবো এবং আমরা জাতীয় স্বার্থে আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদেরকে সংলাপে আসতে হবে।
সবিনয় একটু অনুরোধ করব উত্তর সংক্ষিপ্ত রাখার, আমাদের অনেক প্রশ্নকর্তা আছেন। শ্রাবণী সুরের দ্বিতীয় প্রশ্নটি ছিল যে বিএনপি যাদের নেতা জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন নিজে, এই দলটি কি ক্রমশ মুক্তিযুদ্ধ বিরোধী দল হিসেবে চলে আসছে? এবং তার আরেকটি প্রশ্ন ছিল যে বেগম খালেদা জিয়া কি নারী জাতির স্বার্থ জলাঞ্জলি দিচ্ছেন হেফাজতে ইসলামকে সমর্থন করে? সাইদ ইফতিকার আহমেদ।
হচ্ছে এটাই যে আপনার একটি দলের নেত্রী যখন একজন মহিলা যখন একটি দলের নেত্রী হন, তখন সে দল থেকেও যখন আমরা হেফাজতের যে সমস্ত দাবি বা নারী বিরোধী দাবি বা নারী নীতি বিরোধী দাবি, সে ধরনের দাবির প্রতি এক ধরনের নৈতিক সমর্থন তাদের ভাষায় সেটাকে আমরা দেখি আর কি। সুতরাং আমার মনে হয় এটা স্ট্র্যাটেজিকভাবে বিএনপি খুব একটা ভালো পজিশনে যায়নি, কারণ যেটা হচ্ছে যে এর ফলে হয়তো বিএনপিকে আগামী নির্বাচনে নারী সমাজে একটা বিপুল ভোট হারাতে হতে পারে। আর মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে কথাটি এসেছে সেটি হচ্ছে আমরা তো দেখলাম যে আসলে যে মুক্তিযুদ্ধের চেতনার যে মূল বিষয়টা ছিল ধর্ম কি ভূমিকা হবে রাজনীতিতে, সেই ধর্মকেই আমরা বিএনপির মাধ্যমে রাজনীতিতে পুনর্বাসিত হতে দেখলাম। সুতরাং কিছু কিছু জায়গায় তাদেরকে যে জিনিসগুলিকে আমরা পিছনে ফেলে একাত্তরে আমরা দেশকে স্বাধীন করতে দেখেছি, সেই জিনিসগুলিকে আমরা আসলে বিএনপির মধ্য দিয়ে সামনে চলে আসতে দেখেছি। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা ট্র্যাজেডি বলে আমি মনে করি।
আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি জার্মান টাউন থেকে মারুফ রহমান। হ্যালো।
হ্যালো, আমি জার্মান টাউন ম্যারিল্যান্ড থেকে মারুফ রহমান কথা বলছি। বাংলাদেশের এখনকার রাজনৈতিক অচলাবস্থা একদিনে সৃষ্টি হয়নি, সুতরাং এর সমাধান ও সময় সাপেক্ষ ব্যাপার। তবে স্বল্পমেয়াদী সমাধান হিসেবে আমাদের এই দুই নেত্রীর অবসর গ্রহণ অত্যন্ত জরুরি। তারা গত 20 বছরে দেশকে অনেক দিয়েছেন, এবার দেশের স্বার্থে নতুন নেতৃত্বের প্রয়োজন। তাছাড়া বর্তমান রাষ্ট্রপতির অধীনে জাতীয় সরকার গঠন করা যেতে পারে যারা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। আর দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে মাদ্রাসা শিক্ষার যারা সাধারণ ধর্মভীরু মানুষকে বিপদে চালিত করে এবং তথাকথিত ইসলাম হেফাজতের নাম করে দেশে অরাজকতা সৃষ্টি না করতে পারে। ধন্যবাদ।
আসলে এগুলো মন্তব্য ছিল ডক্টর কামাল হোসেন, তার মন্তব্য ছিল যে দুই নেত্রীর এবার অবসর গ্রহণ করা উচিত, এই সম্পর্কে কি মনে করেন?
আমি তো মনে করি যে নতুন প্রজন্ম যেটা এখন দু তৃতীয়াংশ আমাদের ভোটারদের মধ্যে আসছে, তাদের মতামত এই ব্যাপারে খুবই মানে দরকার। আমিও মনে করি তারা দিন বদলের যেটা দাবি উঠেছিল 2008-এ, যে দিন বদলের জন্যই কিন্তু মানুষ ভোট দিয়েছিল। দেখুন, আমি ব্যক্তিগতভাবে দুই নেত্রীর কথা বলতে চাই না, কিন্তু তারা অবশ্যই পরিবর্তন চেয়েছে, দিন বদল চেয়েছে, এবং সেখানে যারা মূল যারা একটা নতুন প্রজন্ম তাদের মতামত আমরা সামনে আনা দরকার। আমরা দেখবো যে তারা এই পরিবর্তনের পক্ষে একদম ঐক্যমতে আপনি পাবেন। এই যে বিভাজনের কথা বলি, আমি মনে করি সেই প্রজন্ম মতামত নিলে আপনি দেখবেন যে একটা সুন্দর ঐক্যমত গড়ে উঠেছে পরিবর্তনের পক্ষে।
জি জি, আমরা আমাদের হাতে একদম সময় নেই, 30 সেকেন্ডের মধ্যে ডক্টর সাদিকা হালিম।
আমি বলবো যে আমাদের যে জঙ্গি যে উত্থান হচ্ছে সেটার পিছনে অবশ্যই শিক্ষা কওমি শিক্ষা আছে, কিন্তু কওমি শিক্ষাকে আমি সাধারণীকরণ করব না। তবু আমাদের এই কওমি মাদ্রাসাগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে, কেননা বেসরকারি হিসাবে 50,000 কওমি মাদ্রাসা আছে যেখানে কোমলমতি শিশুদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে একটি মানে প্রজন্ম তৈরি করা, যেটার সংখ্যা অনেক বেশি হয়ে দাঁড়াবে, যেটা আমাদের দেশে সার্বিক হুমকির সম্মুখীন হব। এবং এটা ছাড়াও আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা কিছুটা এসেছিল, কিন্তু আমাদের সাম্প্রতিক গার্মেন্টস এর যে দশ নেমে এসেছে সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। অর্থনৈতিক উন্নয়ন, নারী উন্নয়ন এবং আদিবাসী
আমাদের সময়সীমা,
আমি মনে করি দুই নেত্রী এই বিষয়গুলো সবসময় দেখেছেন।
ডক্টর সাদিকা হালিমা, আমাদের সময়সীমা প্রায় শেষ হয়ে এসেছে। আমরা ধন্যবাদ জানাতে চাই আজকের প্যানেলিস্টদের, ডক্টর কামাল হোসেন, ডক্টর সাদিকা হালিম এবং ডক্টর সাইদ ইফতিকার আহমেদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। হ্যালো ওয়াশিংটনের এই সংকলন এখানেই শেষ হলো।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।